হরে কৃষ্ণ। তাহলে আমাদের এই কোর্সের কি টাইটেল কি বাংলায়? বৈষ্ণব ধর্মের ইতিহাস, দ্য হিস্ট্রি অফ আওয়ার বৈষ্ণব হেরিটেজ। হ্যাঁ, অদ্বৈত, আমাদের বৈষ্ণব ঐতিহ্যের ইতিহাস, তাই না? বৈষ্ণব ধর্মের ইতিহাস একটা, আবার আমাদের যে এই যে ঐতিহ্য মণ্ডিত যে বৈষ্ণব ধর্ম, হ্যাঁ, তারই ইতিহাস এটা। যে আমরা যে পথটি অবলম্বন করেছি, হ্যাঁ, সেটি কি তা আমাদের জানতে হবে, তাই না? আমরা কি জাস্ট যে শুধু শুধু এই পথে এসেছি, না কোনো একটা বিশেষ আকর্ষণের জন্য আমরা এই পথে এসেছি? সেই বিশেষ আকর্ষণটি কি সেটি আমাদের জানতে হবে, এবং এই সঙ্গে এটা আমাদের জানতে হবে যে এর থেকে বড়, এর থেকে ভালো, এর থেকে উঁচু, এর থেকে ঐতিহ্যমণ্ডিত আর কিছু আছে? হ্যাঁ, যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের সেটা গ্রহণ করাই উচিত, তাই নয় কি? হ্যাঁ, তাই না? আমাদের থেকে এই পথটা থেকে যদি আরো ভালো কোনো পথ থাকে, তাহলে আমাদের কেন সেটা আমরা গ্রহণ করব না? তো আমরা বিচার করে দেখব যে এর থেকে ভালো পথ আর কিছু আছে, এর থেকে উঁচু কিছু আছে, এর থেকে আরো উৎকৃষ্ট কিছু আছে। হ্যাঁ, ধর্মের পথে মহাপ্রভুর যে দান সেটি সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, এবং সেই দানটি আমাদের বিচার করতে হবে। তো এটা আমরা ক্রমে ক্রমে আমরা এগোবো। আজকে প্রথম দিনের ক্লাসে আমরা সংক্ষেপে আলোচনা করব যে আমরা কি বিষয় নিয়ে আমাদের এই এই ক্লাসে আমরা আলোচনা করব, এবং তারপরে আমরা আরো আজকের ক্লাসের পরে আটটা আরো ক্লাস হবে, এবং তারপরে লাস্ট দিন, হ্যাঁ, 15th পরীক্ষা হবে। হ্যাঁ, এবং পরীক্ষায় আমি চাই সকলে যেন খুব ভালোভাবে পাশ করো তোমরা, ঠিক আছে? আর পরীক্ষার জন্য, প্রস্তুতির জন্য যত প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, যত জিজ্ঞাসা থাকতে পারে, সব তোমরা জিজ্ঞাসা করো, করতে পারো। আচ্ছা, আরেকটা ইয়ে, আমরা আজকে তো আমরা প্রতিদিন ক্লাস শুরু করব একটা ভগবানের প্রার্থনা করে বা ভগবত ভক্তের বন্দনা করে। হ্যাঁ, আজকে আমরা প্রভুপাদের প্রণতি, পঞ্চতত্ত্ব মহামন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র করলাম। কাল থেকে আমরা করব, হ্যাঁ, ক্লাসের প্রথমে জাস্ট শুদ্ধ ভগত চরণ রেণ এর প্রথম স্তবকটি। শুদ্ধ ভগত চরণ রেণু কার কার জানা আছে? আচ্ছা, তাহলে ওরা প্রিন্ট করে নিও একটা কপি। কে প্রিন্ট করতে পারবে এখানে? বিবিটি কে? তাহলে হাত তুলছে না কেন? হ্যাঁ, কি আছে বুঝতে পারেনি? ও আচ্ছা, না শুধু একটা লাইনই আমরা একটা স্তবকই গাইব। হ্যাঁ, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকারো মূল। এইটি শুধু এই স্তবকটি কেন? কেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এই এই গানটির মাধ্যমেই তা পূর্ণরূপে প্রকাশিত হবে। এই যে পথ, হ্যাঁ, এই যে শুদ্ধ ভক্তির পথ, এই শুদ্ধ ভক্তির পথে অগ্রসর, পথে প্রবেশ করার এবং অগ্রসর হওয়ার একমাত্র পন্থা কি? শুদ্ধ ভকত চরণ রেণু, এটি একমাত্র পন্থা। শুদ্ধ ভক্তের কৃপা ব্যতীত এই পথে এগোনো যাবে না। এইটা আমাদের সবার আগে বুঝতে হবে, দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে যে ভক্তির পথে আমার এই যে চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত যে প্রেম ভক্তি, হ্যাঁ, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সমস্ত ধর্ম আচরণের মধ্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, ভক্তির মধ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, এবং শুদ্ধ ভক্তির মধ্যে প্রেম ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, এবং সেই প্রেম ভক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদান করেছেন। হ্যাঁ, তো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত বা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত সেই শুদ্ধ ভক্তির পথ আমরা অবলম্বন করেছি। হ্যাঁ, এটা সকলে বুঝতে পারছো? হ্যাঁ, সকলে জানো? হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর দান কি? চৈতন্য চন্দ্রের দয়া, করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। কেন? কেননা এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, আর তার ধাম হচ্ছে বৃন্দাবন। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধু বর্গেন যা কল্পিতা। এবং ব্রজবধু অর্থাৎ ব্রজ গোপিকারা যেভাবে মহা শ্রী কৃষ্ণের সেবা করেছিলেন, আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধু বর্গেন যা কল্পিতা। শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম। এবং তার প্রমাণ হচ্ছে শ্রীমৎ ভাগবত অমল পুরাণ। প্রেমা পুমার্থ মহান। এবং কৃষ্ণ প্রেম প্রাপ্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। পুমার্থ মহান, পুরুষার্থ, সমস্ত পুরুষার্থ বা সমস্ত সিদ্ধির চরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ প্রেম। এবং এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদর না পর। আদরের সঙ্গে সেইটিকেই গ্রহণ করো, সেইটি গ্রহণ করো, আর কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। সেই জন্যই আমরা এই শুদ্ধ ভগত চরণ রেণু গানটি গেয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব, যাতে আমরা সবসময় মনে রাখতে পারি যে এই যে পথে আমরা এগোতে চাইছি, হ্যাঁ, সেই পথে এগোনোর মূল উপায় কি, সর্বশ্রেষ্ঠ উপায় কি? শুদ্ধ ভগত চরণ। তাহলে এই গানের জন্য একটা মৃদঙ্গ রেখো, একটা হারমোনিয়াম আছে এখানে কি? হ্যাঁ, হারমোনিয়াম আছে। হারমোনিয়াম বাজাবে কে? ভালো কে বাজাতে পারে? জনপ্রিয় তুমি হারমোনিয়াম বাজিয়ে। আর মৃদঙ্গ কে বাজাবে? তোমার একতার একতারা কোথায়? কি হয়েছে? ও আচ্ছা, তুমিও বাজাতে পারো। যাই, দেখো কে ভালো বাজাতে পারে। হারমোনিয়াম একজন বাজিও আর মৃদঙ্গ একজন ভালো বাজিও। হ্যাঁ, কেন কীর্তনে মৃদঙ্গ আর ইয়ে না থাকলে ঠিক ভালো মতো ইয়ে হয় না। যাই হোক, সেটা তোমরা ব্যবস্থা করে নিও, কালকে তোমরা দায়িত্ব নিয়ে এটা করে নিও। মৃদঙ্গ বা কে ভালো বাজে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। সুভদ্র, হ্যাঁ বাজিয়ে নিও, ওকে। আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের যে এই যে আলোচনা কি ব্যাপারে আমাদের এই যে বৈষ্ণব ধর্মের ঐতিহ্য বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ, এবং তার ইতিহাসটি কি, ইতিহাস শব্দটির অর্থ কি? ইতিহাস, ইতিহাস মানে হচ্ছে ধারাবাহিক বিবরণ, ধারাবাহিক বিবরণ, অর্থাৎ কালক্রমে যা ঘটছে তার বিবরণ। ইতিহাস আর পুরাণের মধ্যে পার্থক্য কি জানো? ইতিহাসটা ধারাবাহিক ভাবে হয়, বছর বছর গুণে বা ক্রম পর্যায়ে তার বিবরণ হয়। আর পুরাণটা, পুরাণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, ওটা সত্যযুগের কোনো ঘটনা, তারপরেই কলিযুগের কোনো ঘটনা হতে পারে, তবে সেই ঘটনাগুলি ভগবান এবং ভগবানের ভক্ত সম্বন্ধীয়। তো আমরা এই ক্লাসে আমরা ইতিহাস, বৈষ্ণব ঐতিহ্যের ইতিহাসটি আমরা আলোচনা করব। ইতিহাস মানে কালের, কালক্রমে ক্রমিকভাবে তার বিবরণ। আচ্ছা, এখন এই যে ক্রমিক বিবরণ, সেটা নিয়ে আমরা যখন বিচার করতে যাই, তখন দেখতে পাই কি, যে সৃষ্টির শুরুতেই এই বৈষ্ণব ধর্মের আমরা বিবরণ পাচ্ছি। কিরকমভাবে? যে কৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে এই জ্ঞানটি দান করলেন, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টির শুরুতেই বৈষ্ণব ধর্মের উদ্ভব হল। কৃষ্ণ ব্রহ্মাকে যে তত্ত্বটি দান করলেন সেটি কি তত্ত্ব? বৈষ্ণব, বৈষ্ণব ধর্মের প্রবর্তন করলেন। তাই ব্রহ্মা হচ্ছেন আমাদের আদি গুরু। আবার এই আরো যদি আমরা গভীরে যাই তাহলে দেখতে পাই যে এই যে বৈষ্ণব ধর্মের শুরু কিন্তু কেবল ব্রহ্মা দিয়েই হলো না। বৈষ্ণব ধর্ম অনাদি, বৈষ্ণব ধর্ম অর্থাৎ এই জগৎ সৃষ্টির সময় যে বৈষ্ণব ধর্মের উদ্ভব হলো তা নয়। এই জগৎ সৃষ্টির আগেও চিত জগতে সকলেই বৈষ্ণব, তাই না? চিত জগতে সকলে কি বৈষ্ণব? হ্যাঁ, তাহলে বৈষ্ণব ধর্মের কোনো আদি আছে? হ্যাঁ, আদি মানে কালের শুরু হওয়ার আগে থেকেই তো বৈষ্ণব ধর্ম রয়েছে। তাহলে বৈষ্ণব ধর্ম অনাদি। তবে আমরা যদি যদি কালক্রমিক ভাবে কালক্রমে যদি তার বিচার করি তাহলে আমরা দেখতে পাই এই ব্রহ্মাণ্ডের শুরু হলো কখন, কিভাবে এই ব্রহ্মাণ্ডের শুরু হলো? সকলে জানা আছে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে হয়েছিল? কে কে জানো না হাত তোলো, ব্রহ্মাণ্ডের উৎপত্তি জানো না? আচ্ছা, ওকে, এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে হয়? ভগবানের নাভিপদ্ম থেকে, অর্থাৎ গর্ভদোক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটি পদ্ম উদ্ভূত হয়। হ্যাঁ, সেই পদ্মে কে রয়েছেন? ব্রহ্মা। তাহলে সেই ব্রহ্মা থেকেই এই জগতের উৎপত্তি হলো, তাই না? কত প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে এইভাবে একজন গর্ভদোক্ষায় বিষ্ণু আছেন এবং তার নাভিপদ্ম থেকে একজন ব্রহ্মার উৎপত্তি হচ্ছে। সেইভাবে আবার কারণ সমুদ্রে শুয়ে আছেন কে? মহাবিষ্ণু, কারণদোক্ষায় বিষ্ণু। তার নিঃশ্বাসের ফলে যে বুদবুদ সৃষ্টি হচ্ছে সেই এক একটি বুদবুদ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। সেই ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করছেন, ভগবান প্রবেশ করে তিনি তার শেদবাড়ির দ্বারা তার দেহ থেকে জল নির্গত হচ্ছে, সেই জল দিয়ে তিনি ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূর্ণ করছেন, করে তাতে তিনি শুয়ে আছেন। তাই তার নাম কি? গর্ভ উদক সায়ী বিষ্ণু। গর্ভ উদক, উদক মানে জল। সেই গর্ভ উদকের জলে শয়ন করে আছেন বলে তিনি গর্ভদোক্ষায়ী বিষ্ণু। এবং সেই বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম উদ্ভূত হল এবং সেই পদ্মে, পদ্মের কোড়কে কে বসে আছেন? ব্রহ্মা। তাহলে ব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে হলো জানা গেল? এখনো কেউ বুঝতে পারলে না বলো? হ্যাঁ, আচ্ছা, সব কে কে ব্রহ্মাণ্ডের উৎপত্তি সম্বন্ধে জানতে পারলে, বুঝতে পারলে হাত তোল। তোমার হাত উঠছে না কেন? কি হলো? হ্যাঁ, না তুমি বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝা দিয়ে হচ্ছে কথা। তাহলে সকলে বুঝতে পেরেছ? ওকে, তাহলে গর্ভদোক্ষায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয় প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন গর্ভদোক্ষায় বিষ্ণু আছেন এবং তার নাভি থেকে একজন করে ব্রহ্মার উৎপত্তি হচ্ছে এবং সেই ব্রহ্মাই এই ব্রহ্মাণ্ডের বা যেই ব্রহ্মাণ্ডে তিনি রয়েছেন সেই ব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টিকার্য সাধন করেন। ব্রহ্মা থেকেই সমস্ত জগতের জীবের আবির্ভাব হয়। তো এই যে ব্রহ্মা, সেই ব্রহ্মার, ব্রহ্মাকে সৃষ্টির আদিতে ভগবান এই দিব্য জ্ঞান দান করেছিলেন, সেটা জানো তোমরা? তেনে ব্রহ্মরিদা আদি কবয়ে মুহন্তি যৎসুরায়া। তাহলে সৃষ্টির আদিতেই ভগবান কোন জ্ঞান ব্রহ্মাকে দান করলেন? বৈষ্ণব হওয়ার জ্ঞান। বৈষ্ণব শব্দটি আসছে কিভাবে? বৈষ্ণব শব্দের মূলটি কি? বিষ্ণু। বিষ্ণুর যারা সেবক বা বিষ্ণুর যারা ভক্ত তারাই হচ্ছেন বৈষ্ণব। তাহলে এই জগতে বৈষ্ণব ধর্মের উদ্ভব হলো কখন? সৃষ্টির আদিতে, সৃষ্টির শুরুতেই বৈষ্ণব ধর্মের উদ্ভব। এবং সে প্রথম বৈষ্ণব হচ্ছেন ব্রহ্মা, তারপরে ব্রহ্মা থেকে প্রজাপতিদের সৃষ্টি হলো, কুমারদের সৃষ্টি হলো, তারপরে নারদমুনি, নারদমুনি হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব, এবং নারদমুনি সমস্ত জীবের গুরু। তিনি জীবকে দান করেন, বিষ্ণু ভক্তি দান করেন বলে তিনি হচ্ছেন নারদ। এইভাবে নারদমুনির কৃপাতে সমস্ত জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করে। আমরা তাই দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে প্রায় সকলেই নারদমুনির সান্নিধ্যে এসে বিষ্ণু ভক্তি লাভ করছে, তাই না? প্রহ্লাদ মহারাজ নারদমুনির কাছ থেকে লাভ করলেন বিষ্ণু ভক্তি, ধ্রুব মহারাজ নারদমুনির কাছ থেকে। এইভাবে মৃগাড়ি নারদমুনির কাছ থেকে। এখন এই যে নারদমুনি যে ইয়েতে দান করেন, যে বৈষ্ণব ধর্ম বৈষ্ণব তত্ত্বটি বা যে বৈষ্ণব শিক্ষা দান করেন, বিষ্ণু ভক্তির শিক্ষা, সেটি হচ্ছে শুদ্ধ বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব আবার বা ভক্তি অনেক রকমের হয়, সেগুলি সাধারণত তিনটি পর্যায়ে পড়ে। ভক্তির তিনটি পর্যায় রয়েছে, একটি হচ্ছে কর্মমিশ্রা ভক্তি, আরেকটি হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তি, আরেকটি হচ্ছে শুদ্ধ ভক্তি। যতক্ষণ পর্যন্ত কর্মের প্রতি আসক্তি আছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মমিশ্রা ভক্ত। হরি বল, ওকে ঘুমাচ্ছে, কি হলো, ঘুম পাচ্ছে? আচ্ছা, জেগে থাকার চেষ্টা কর। তো শুদ্ধ ভক্তি, তাহলে শুদ্ধ ভক্তির লক্ষণটি কি? শুদ্ধ ভক্তির লক্ষণ হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম, জ্ঞানকর্মাদ অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এই যে উত্তম ভক্তি, এই উত্তম ভক্তিটি কি? না, অন্য অভিলাষ শূন্য। অন্য অভিলাষ মানে জড়জগতের ভোগ করার বাসনা এবং জড়জগতের ত্যাগ করার বাসনা। হ্যাঁ, ভোগ এবং ত্যাগ, হ্যাঁ, দুটি বাসনায় বর্জন করে, হ্যাঁ, অন্য অভিলাষ, হ্যাঁ, কৃষ্ণ সেবা ব্যতীত অন্য যা কিছু অভিলাষ সেই সমস্ত অভিলাষ ত্যাগ করে, অন্নাভিলাষিতা শূন্যম, জ্ঞান কর্মাদ অনাবৃতম। কর্মটা কি? ভক্তি হলো, ভক্তি হচ্ছে কৃষ্ণের শরণাগত হলো, কিন্তু তবুও ভগবানের আনুগত্য মানা হলো, কিন্তু তবুও জড় সুখ ভোগের বা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ইচ্ছা রয়েছে, তাহলে সেটি কিরকম ভক্তি? সেটি কর্মমিশ্রা ভক্তি। কর্মমিশ্রা ভক্তির স্তরে কারা পড়ছে? স্বর্গের দেবতারা। হ্যাঁ, কর্মীরা তো আছেই জড়জগতে, কর্মীরা তো ভক্ত নয়, কর্মীরা কর্মী, কর্মীরা যারা ভগবানকে মানে না তারা কর্মী, শুধু যারা জড়জগৎ থেকে ভোগ করতে চায় তারা কর্মী। কিন্তু কর্মমিশ্রা ভক্ত তারা হচ্ছেন, তারা ভগবানকে মানছে কিন্তু জড়জগৎকে ভোগ করার বাসনাও রয়েছে। তো এই স্তরে সাধারণত যারা কনিষ্ঠ ভক্ত তারা এই স্তরে পড়ে, তাদের জড়জগতকে ভোগ, কৃষ্ণ ভক্তির পথে আসা হলো কিন্তু জড়জগতের ভোগ বাসনা রয়ে গেছে। যেমন স্বর্গের দেবতারা, স্বর্গের দেবতারা কি করে? তারা নারায়ণকে মানে, এমনকি নারায়ণ তাদের প্রতি এত সন্তুষ্ট যে তাদেরকে রক্ষা করার জন্য তিনি আসেন, স্বর্গের দেবতাদের রক্ষা করার জন্য যখন অসুরেরা উৎপাত করে তখন ভগবান আসেন, এসে দেবতাদের রক্ষা করেন। এমনকি তিনি ইন্দ্রের ভাই রূপে এসেছেন, ইন্দ্রের ছোট ভাই হয়ে এসেছেন বামনদেব। এবং ইন্দ্র যখন তাকে কিছু নিবেদন করেন তখন তিনি তা সহস্তে গ্রহণ করেন। তাহলে ওরা কত বড় ভক্ত ভেবে দেখো। কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে, তাদের ভোগ বাসনা রয়ে গেছে, স্বর্গসুখ ভোগ করতে চায়, তাই না? এই যেহেতু তাদের ভোগ বাসনা রয়েছে, তারা ভক্ত হওয়া সত্ত্বেও তারা শুদ্ধ ভক্ত নয়, তারা কর্মমিশ্রা ভক্ত। আর যারা ভোগ বাসনা ত্যাগ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার মুক্ত হতে চায় তারা হচ্ছে জ্ঞানী। এবং যে ভক্তের সেই কৈবল্য লাভ বা মুক্তি হওয়ার বাসনা, মুক্ত হওয়ার বাসনা থাকে, তারাও শুদ্ধ ভক্ত নয়। এবং এই দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে অনেক বৈষ্ণবেরাও সেরকম জ্ঞানমিশ্রা ভক্ত। জ্ঞানমিশ্রা ভক্ত যেমন মহাপ্রভু যখন উডিপিতে গিয়েছিলেন তখন মধ্বাচার্যের যারা অনুগামী তত্ত্ববাদী, সেই তত্ত্ববাদীদের সঙ্গে তার আলোচনা হয়। সেই আলোচনায় তিনি এই কথাটি প্রকাশ করেন, তত্ত্ববাদীদের বিচার হচ্ছে যে মুক্তি হচ্ছে ভক্তির লক্ষ্য, ভক্তির লক্ষ্য। তারা মুক্তি মানে কৈবল্য বা সাযুজ্য মুক্তি নয়, তারা সামুপ্য সামীপ্য সারুপ্য শালক্য এবং শাস্তি, এই চার রকমের মুক্তি কামনা করে, তারা বৈকুণ্ঠে ভগবানের কাছে ফিরে যেতে চায়। তো মহাপ্রভু তাদেরকে প্রশ্ন করলেন, সেই তত্ত্ববাদীদের যে আচার্য মহান্ত তাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে শাস্ত্রে তো বলা হচ্ছে যে ভক্তকে মুক্তি দেওয়া হলেও ভক্ত সেটা গ্রহণ করতে চায় না, অর্থাৎ ইয়েতে বলা হচ্ছে যে ভগবান নিজেই বলছেন যে কপিল দেব বলছেন যে দীয়মানং ন গৃহন্তি বিনা মৎসেবানং জানা, যে দীয়মানং তাদেরকে মুক্তি দেওয়া হলেও তারা সেটা গ্রহণ করতে চায় না। তাহলে সেটি যদি ভক্তকে যদি মুক্তি দেওয়া হলেও ভক্ত সেটি গ্রহণ করতে চায় না ভগবানের সেবা ছাড়া, তাহলে সেই মুক্তি কেন, সেই মুক্তি কেন আমাদের লক্ষ্য হবে? এবং তিনি আরেকটি শ্লোকের উল্লেখ করেন যে মুক্তিদেবী মুকুলিতাঞ্জলি হয়ে ভক্তের কাছে প্রার্থনা করে তাকে যেন সেবা করার সুযোগ দেওয়া। তাহলে যেখানে মুক্তিদেবী করজোড়ে ভক্তের কাছে প্রার্থনা করছেন যে আমাকে সেবা করার সুযোগ দান করুন, তাহলে সেই মুক্তি কেন তারা গ্রহণ করবে, তাই না? তো যুক্তিযুক্ত কথা। এভাবে মহাপ্রভু তাদেরকে বোঝালেন যে এই যে মুক্তির আকাঙ্ক্ষা তোমরা করছো ভক্তির মাধ্যমে, সেটি প্রকৃতপক্ষে ভক্তির লক্ষণ নয়। তাহলে ভক্তির উদ্দেশ্য কি? ভক্তির উদ্দেশ্য হচ্ছে প্রেম, প্রেমা উমার্থ মহান, ভগবানের প্রতি প্রেম অর্জন করাটি হচ্ছে ভক্তির উদ্দেশ্য। এবং সেই প্রেম ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তির চরম স্তর। তাহলে ভক্তি তিন রকমের, কর্মমিশ্র ভক্তি, জ্ঞানমিশ্র ভক্তি এবং শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তি চরম স্তরটি কি? প্রেম ভক্তি। এখন সেই প্রেম ভক্তি মহাপ্রভু দান করতে এসেছেন। আর সেই প্রেম ভক্তি লাভের উপায়টি কি? সেই প্রেম ভক্তি লাভের উপায় হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন এই যে ভক্তি, এই ভক্তি যে এই শুদ্ধ ভক্তি যে কি অপূর্ব বস্তু, এবং এই শুদ্ধ ভক্তি